الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله پریو آقا مکی مدنی مصطفیٰ اللہ پاک شیش نبی حضور پنور صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد کریں دعا اللہ تعالی نکٹ قبول ہے نا جتکھن پرجنت محمد صلی اللہ علیہ وسلم اور تر پریبار پریجنے پتی درود پریرن کرا نہ ہے اللہ پاک آمدر کے درود پاک بیشی بیشی پاٹھ کرا توفیق دان کرن درشک شروتا آج کے رو حج تھیکے شکھا انوشٹھانے ہمرا ایکٹی بشوئے نیے آلوچنا کرب ভালো ভালো নিয়ত আমরা করে নিই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা নিয়ত করি আল্লাহ তাআলার রাসূলের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে। শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব, এ থেকে শিখব এবং অন্যের নিকট পৌঁছাবো, আমল করব ইনশা আল্লাহুল করিম। আজকের যে বিষয়টি আমরা নিয়েছি সেটা হচ্ছে হজ থেকে শিক্ষা দোয়া করা। হাজিরা যখন মক্কাতুল মোকারামায় যান, মদিনাতুল মুনাওয়ারায় যান, তখন দেখবেন যে হজের মধ্যে তাদের দোয়া করার অংশটা অনেক বেশি থাকে। কেননা হজ শুধুমাত্র একটি ইবাদতই নয়, এটি আত্মশুদ্ধি, ত্যাগ, ধৈর্য, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক তৈরি করার একটা মাধ্যম। লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয় সেখানে, আল্লাহ পাকের নিকট কান্নাকাটি করে, দোয়া করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন। তখন একটি বিষয় আরও স্পষ্ট হয় যে আমরা সবাই আল্লাহ তাআলার দরবারের এক একজন ভিখারি, আল্লাহ তাআলাই একমাত্র দানকারী, আল্লাহ পাকই একমাত্র দাতা, আল্লাহ পাকই আমাদের পালনকর্তা, আল্লাহ পাকই আমাদের রিজিক দাতা, আল্লাহ পাক আমাদের ইজ্জত দাতা। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের সে দর্শক শ্রোতা, একজন হাজি তিনি পদে পদে এখান থেকে যাওয়ার পর পদে পদেই দোয়া করতে থাকেন, ইহরাম পাঠ করে দোয়া, কাবা শরীফ প্রথম দেখে দোয়া, তাওয়াফের প্রত্যেক চক্করে চক্করে দোয়া রয়েছে, মাকামে ইব্রাহিমে দোয়া, তাওয়াফ শেষ করে দুরাকাত নামাজ আদায় করে দোয়া, জমজম শরীফ পান করে দোয়া, সাফা মারওয়া সাই করার সময় দোয়া, মিনা মুজতালিফায় দোয়া, আরাফাতের ময়দানে তো দোয়া, স্পেশাল দোয়া রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায়। এরপর যখন হাজিগণ আবার মদিনাতুল মুনাওয়ারায় কাবার ও কাবা রহমাতুলিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির দেওয়ার জন্য যান, সেখানেও দোয়া আর দোয়া, নিজের কল্যাণে দোয়া, নিজের পরিবার বর্গের ছেলে মেয়েদের কল্যাণে দোয়া, পিতামাতার কল্যাণে দোয়া, মুসলিম উম্মার কল্যাণে দোয়া, দোয়া এবং দোয়া। এবং এই দোয়া কিন্তু আল্লাহ পাকই আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে দোয়ার জন্য বলেছেন, সেজন্যই কিন্তু আমরা এই দোয়া করে থাকি। যেমন সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তির সেবা করতে তাশরিফ নিয়ে গেলেন যে অনেক দুর্বল হয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি কি আল্লাহর নিকট কোনো দোয়া করেছিলে? সে আরজ করল, জি হ্যাঁ, আমি দোয়া করেছি, হে আল্লাহ, যদি তুমি আমাকে আখিরাতে কোনো শাস্তি প্রদানকারী হও তবে দুনিয়াতেই দিয়ে দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তা সহ্য করার ক্ষমতা রাখো না, তুমি এভাবে কেন বলো না, হে আমার প্রতিপালক, আমাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করো এবং আমাকে দোজকের আজাব থেকে বাঁচাও। অতপর হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করলেন। ফিরিস্তানি ভাইরা, প্রত্যেক মুসলমানই জানে যে আমরা আল্লাহ তাআলার নিকট কি কোন শব্দ দ্বারা কিভাবে চাইতে হবে তার গুরুত্বের অনুমান, এটা আমরা সকলেই কিছুটা হলেও জানি। যেমন আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক কিরূপ দয়ালু যে তিনি প্রার্থনাকারীদের প্রতি সন্তুষ্ট হন, দোয়াকারীদের প্রতি সন্তুষ্ট হন এবং প্রার্থনা না করা ব্যক্তিদের আজাব দান করেন, অসন্তুষ্ট হন। তাই আমাদের উচিত আল্লাহ তাআলার নিকট কায়মনা বাক্যে দোয়া করা, কল্যাণ প্রার্থনা করা, আল্লাহ পাকের নিকট কল্যাণ প্রার্থনা করাকেই দোয়া বলা হয়। এবং দোয়া শুধু ইবাদত নয়, বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্থাৎ দোয়া ইবাদতের মগজ। আর দোয়া ও সিলাহুল মুমিনিন ওয়া ইমাদুদ্দিন ওয়া নূরুস-সামাওয়াতি ওয়াল আরদ। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার, দীনের স্তম্ভ এবং আসমান ও জমিনের নূর। দোয়া এমন এক ইবাদত যা এই বিষয়ে অনুভূতি প্রদান করে যেন বান্দা আল্লাহ তাআলার সাথে কথোপকথন করছে। দোয়ার মাধ্যমেই বান্দা আল্লাহ তাআলার দরবারে নিজের চাহিদা ও প্রয়োজনীয়তা উপস্থাপন করে। দোয়া বান্দাকে তার দয়ালু প্রতিপালক আল্লাহ তাআলার নিকট পৌঁছিয়ে থাকে, তার দরবারে নম্রতা করিয়ে থাকে, তার মহত্ত্বে বাক্য পাঠ করিয়ে থাকে। যাকে দেয়ার তৌফিক দেয়া হয়েছে তাকে অনেক বড় কল্যাণের তৌফিক দেয়া হয়েছে এবং তার জন্য কল্যাণের দরজা খুলে দেয়া হয়েছে। আর যার জন্য দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে তার জন্য কল্যাণ ও নিরাপত্তার দরজাও বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, 24 পারা সূরা মুমিনুন আয়াত নম্বর 60, কাঞ্জুল ইমান থেকে অনুবাদ। আমার নিকট চাও আমি কবুল করব, অর্থাৎ আমার নিকট দোয়া করো আমি কবুল করব। এই যে আপনার হাজিগণ আমাদেরকে এটাও আমাদেরকে শিক্ষা দেয় যে তারা যেভাবে দোয়া করেন এই দোয়ার ধারাবাহিকতা রক্ষা করা, কেননা এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা যে হাজিগণ যখন আল্লাহ পাকের দরবারে যায়, আর এই দোয়া মুমিনের যে সবচেয়ে বড় অস্ত্র, দোয়া আল্লাহ তাআলার সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের একটা মাধ্যম। আপনি দেখবেন নামাজ শেষে অনেক দুঃখী বান্দাগণ চক্ষু বুজে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করছে, দুনিয়ার কোনো রাজা বাদশার নিকট নয়, আল্লাহ পাকের নিকট দোয়া করছে, আল্লাহ আমার এটা দরকার, প্রয়োজনীয়তা তার কাছে বলছে। তো সেজন্য আল্লাহ পাক সূরা বাকারা মধ্যে 186 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে এই দোয়া করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। যেমন আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব। সুবহানাল্লাহ বিহামদি। এখানে আল্লাহ পাক বলেন, আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন হে নবী আপনি বলে দিন যে আমি তো নিকটেই আছি, আমি আহ্বানকারীর আহ্বানের জবাব দিই যখন সে আমাকে আহ্বান করে, অতপর তাদের উচিত আমার আনুগত্য বেছে নেয়া এবং আমার উপর দৃঢ় বিশ্বাস রাখা যাতে তারা কাঙ্ক্ষিত পথ পেতে পারে। এখানে একটা জিনিস খুবই স্পষ্ট যে আহ্বানকারীর আহ্বানে আল্লাহ পাক জবাব দেন, যখন আমরা ডাকি আল্লাহ পাক এর ডাকের জবাব দেন, নিশ্চয়ই জবাব দেন। তো এবং আল্লাহ পাক আমাদের খুবই কাছে। এরপরে আরও এক জায়গায় এসেছেন কোরআনের যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। হাদিসে কারিমা আমরা এর পূর্বে শুনেছি ইবাদতের মগজ বলা হয়েছে দোয়াকে। আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানজনক কিছু নেই, দোয়া করতে হয়। আর হজের সময় বিশেষ করে আরাফার দিন দোয়া সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। আরাফার দিনে আল্লাহ পাকের নিকট দোয়া করা খুবই সম্মানের, সর্বোত্তম এবং এটা অত্যন্ত গ্রহণযোগ্য দোয়া, এবং আল্লাহ পাক সেই দোয়া কবুল করে থাকেন। দেখুন, হজের মধ্যে একটি কার্য হচ্ছে সাফা এবং মারওয়া দৌড়ানো। হযরত হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘটনা আমরা অনেকেই জানি যে তিনি একা সেই সন্তান নিয়ে আল্লাহ পাকের হুকুমে ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে সেখানে রেখে গিয়েছিলেন এবং তিনি পানি খুঁজছিলেন সন্তানের জন্য। সাফা মারওয়া পাহাড়ে 7 বার দৌড়ালেন। বাহ্যিকভাবে এটা কিন্তু তার চেষ্টা ছিল, এখানেও একটা অনেক বড় শিক্ষা, কিন্তু তার অন্তরের মধ্যে কিন্তু দোয়া ছিল আল্লাহ আমাকে তুমি ব্যবস্থা করে দাও। সে কিন্তু সন্তানের পাশে বসে দোয়া করতে পারতেন এবং দোয়া করছেনও, কিন্তু তিনি কিন্তু আসবাব অর্থাৎ জাহিরি যে কার্যাদি এটা কিন্তু উনি ত্যাগ করেননি, চেষ্টাকে ত্যাগ করেননি। আমরা অনেকে মনে করি যে আরে দোয়া করলেই তো হয়েছে, দোয়া করলে হতে পারে এই বিশ্বাসও থাকতে হবে, কিন্তু আপনাকে আল্লাহ পাক তো চেষ্টা করার জন্য বলেছেন যে তোমরা রিজিকের জন্য বের হয়ে যাও, সকালে বের হয়ে যাও, বিচরণ করো। তাহলে ইসমাইল আলাইহিসসালামের আম্মা হুজুর তিনি চেষ্টা করেছেন, সাফা মারওয়া দৌড়াচ্ছেন পানির জন্য, অন্তর থেকে দোয়াও করেছেন, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেছেন, তিনি হতাশ হননি, আল্লাহ পাকের উপর ভরসা রেখেছিলেন। আল্লাহ রহমতে ঢেউ এসেছে, আল্লাহ পাক জমজমের কূপ সৃষ্টি করে দিলেন যা থেকে পৃথিবীবাসী উপকৃত হচ্ছেন। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার। তাহলে এর থেকে বোঝা গেল কি, দোয়ার সাথে আমাদের চেষ্টা থাকতে হবে। আল্লাহ পাক বান্দাকে কখনো নিরাশ করেন না, কঠিন পরিস্থিতির মধ্যে আমরা কিন্তু দোয়া করা ছেড়ে দিই। কোরআনুল মজিদের মধ্যেও নামাজ এবং সবর ধৈর্যের মাধ্যমে দোয়া করার জন্য বলেছেন, তো এটাও আমাদের করা দরকার, এটাও আমাদের করা দরকার যে কঠিন পরিস্থিতি হোক, আপনি কর্জে পড়ে গেছেন, অবস্থা বেগতিক, অসুস্থতা, তো আপনি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ তো করুন, দোয়া তো করুন, আবার চেষ্টাও জারি রাখুন, আল্লাহ পাক অবশ্যই আমাদের দোয়াকে কী করবেন, কবুল করবেন। যদি আমরা দোয়া না করি তাহলে তো আমাদের কী অবস্থা হবে দেখুন। তো দোয়ার ব্যাপারে আমরা কিছু ঘটনা শুনব, দোয়ার ব্যাপারে উত্তম শব্দাবলী আপনার নির্বাচন করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, যা আপনি দোয়াতে আপনি কী বলতে চাচ্ছেন, কী বলবেন। আসলে একটি ঘটনা আমরা শ্রবণ করি তাহলে বুঝতে পারব যে আমরা কি চাই আর কি পাই। আমরা তো দোয়াও করতে জানি না, কি দোয়া করব। হাদি সাহেবগণ আরাফার ময়দানে কি দোয়া করবে, বাসুস নামক এক ব্যক্তি তাকে আদেশ দেয়া হলো যে তোমার তিনটি দোয়া কবুল হবে, কয়টি দোয়া, তিনটি দোয়া কবুল হবে, তুমি করো। তো সে তার স্ত্রীর জন্য বনি ইসরায়েলের সবচেয়ে সুন্দরী মহিলা হওয়ার জন্য দোয়া করলো, তার স্ত্রী বনি ইসরায়েলের সবচেয়ে সুন্দরী মহিলা হয়ে গেল, কিন্তু সৌন্দর্যের গর্ব স্ত্রীকে স্বামীর অবাধ্য বানিয়ে দিল। অতিষ্ঠ হয়ে বাসুস তাকে ঘেউ ঘেউ করা কুকুর হয়ে যাওয়ার বদদোয়া করল, এটাও সাথে সাথেই কবুল হলো। এখন সে কুকুর হয়ে গেল, তো বাসুসের সন্তানেরা তার মায়ের অবস্থা থেকে পিতাকে সুপারিশ করল, তখন সে দোয়া করল, হে আমার মালিক, একে পূর্বের চেহারা ও অবস্থা দান করে দাও। এই দোয়াও কবুল হলো এবং তাকে পূর্বের অবস্থা দান করা হলো। এভাবে ওই বাসুস নামক ব্যক্তি ভুল শব্দ নির্বাচন করে কবুল হওয়ার তিনটি দোয়াই নষ্ট করে দিল। ওলামাই কেরামগণ বলেন যে এখানে এই যে তিনটি দোয়া তিনি নষ্ট করেছেন, এভাবে আমরাও কি অনেক সময় আমাদের দোয়াকে নষ্ট করে দিই। কবুলিয়তের মুহূর্তের মধ্যে আমরা এমন এমন দোয়া করে থাকি যেই দোয়া আসলে করার মতো নয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা অনেক সময় বদদোয়া করে থাকি, পিতামাতা ছেলে মেয়েদেরকে বদদোয়া করে থাকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এভাবে করে প্রতিবেশী প্রতিবেশীকে সমাজের মধ্যে বদদোয়া দিয়ে থাকে, ওস্তাদ শাগরিদকে বদদোয়া দিয়ে থাকে, এভাবে অনেক সময় বদদোয়া, এটা আন্ডারস্টুড কষ্টের মাধ্যমে কষ্টের প্রতিফলন হয়, কিন্তু বুজুর্গানে কেরাম বলেন যে বদদোয়া দেয়া ঠিক নয়। পিতামাতা বিশেষ করে সন্তানের জন্য তো বদদোয়া করাই যাবে না, আপনি বদদোয়া করেছেন আপনিই কষ্ট করবেন। এক আল্লাহর ওলির ঘটনা, তিনি তার জীবনে একটা বাস্তব ঘটনা বললেন যে আমি একবার ছোটবেলায় ঘরের চালের সাথে একটি পাখি এসে আটকে গেল, পাখিটি ধরলাম, পাখির পায়ে আমি একটি সুতা লাগিয়ে টানতে লাগলাম, পাখিটি যেন আমার কাছে চলে আসে। পাখিটি তো আসলোই না, পাখিটির পাটা ছিঁড়ে আমার কাছে চলে আসলো। আমার মা দেখলো, মা দেখে তার মনে কষ্ট লাগলো, সাথে সাথে তার মুখ থেকে বেরে হলো, আল্লাহ যেন তোমার সাথে এমন করে। তো আমি বড় হলাম, বড় হতে 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 আমি সফরে কোথাও যাচ্ছিলাম, আমি অ্যাক্সিডেন্ট করলাম, অ্যাক্সিডেন্টে আমার পা কাটা গেল, তা আমি বুঝতে পারলাম যে আমার মায়ের ওই দোয়া কবুল হয়েছে। এটা আল্লাহর ওলিদের উপলব্ধি, যারা উপলব্ধি করতে পারে তারা উপলব্ধি করে, অন্যথায় তো এগুলো তো উপলব্ধি তো আমাদের আসে না যে আমার বিপদ কেন আসলো, আমার থেকে কি অন্যায় হয়ে গেল। অনেকেই মনে করে আমি কি অন্যায় করি এমন, আমার এত বিপদ আল্লাহ দেয়, আমায় আমি তো জানা সত্ত্বে কোনো অন্যায় করি না। দেখবেন সে ফজরের নামাজই পড়ে না, তার নামাজের নিশ্চয়তা নেই, হালাল হারামের তার মধ্যে কোনো ই নেই, তারপরও সে কোনো অন্যায় করে না, মুখে বলে ফেলে আমি কি অন্যায় করলাম, একটু আগে গীবত করে আসছে, আমি কি অন্যায় করলাম, আমার উপর এত বিপদ। তো আমরা আসলে এগুলো নিজেদের উপর এগুলো নেই না, যে অন্যায়কে আমরা অন্যায় মনে করি না। এখন তো একটা সমস্যা হয়ে গেছে সমাজের মধ্যে, অন্যায়কে অন্যায় মনে করা হয় না, কি হয়েছে বাস একটু উড়িয়ে দেয়, মিথ্যা এটাও কি অন্যায়, গীবত এটাও কি অন্যায়, গীবত করে বলে আমি তো সত্যই বলছি, ভাই সত্য কথা বলাই তো গীবত। আপনি কারো অন্যায়কে তার পিছনে সমালোচনার নিয়তে সত্য কথাই বলেছেন, সেটাই তো তার গীবত হয়েছে। তো এটাও এক ধরনের আল্লাহ পাকের সাথে তামাশা করার শামিল। সেজন্য দোয়া করার ব্যাপারে আমরা অবশ্যই সতর্ক থাকবো যে কোন দোয়া আল্লাহ পাক কবুল করবেন, কোন দোয়া কখন কবুল করবেন, এর নিশ্চয়তা আমরা দিতে পারি না। তো উলামা ইকরাম দোয়ার কিছু আদব বর্ণনা করেছেন, যেমন পবিত্র হওয়া, কিবলামুখী হওয়া, পরিপূর্ণ মনোযোগ সহকারে দোয়া করা, দোয়ার শুরু শেষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা, হাতকে আসমানের দিকে উঠানো, নিজের দোয়ায় মুসলমানদের অন্তর্ভুক্ত করা, দোয়া কবুলের মুহূর্তগুলো যেমন জুমার দিন, খুতবার সময়, বৃষ্টির বর্ষণের সময়, ইফতারের সময়, রাতের তৃতীয় প্রহর, সুবহ সাদিকের আগে দোয়া করা, খতমে কোরআনের মজলিস ইত্যাদির প্রতি এই সজাগ থেকে মানে দোয়া করা, এই সময়গুলো আপনার দোয়া করার, জুমার দিন বিশেষ করে মাগরিবের পূর্ব মুহূর্ত, আসরের পরে দোয়া কবুল হয়, এগুলো স্মরণে রেখে যখন আপনি দোয়া করবেন আল্লাহ পাক চাহে তো এই দোয়াগুলো আপনার কাজে আসবে। আবার দোয়ার সময় আমরা অনেক সময় আমরা এর আদব খেয়াল রাখি না, যেমন দোয়ার সময় আমাদের হাতের অবস্থা কী, অনেকে এমনি করি, অনেকে এমনি করি, অনেকে এমনি করি, অনেকে এমনি করি, কীভাবে অনেকে অনেক প্রকারে দোয়া করি, আবার অনেকে হাত নিচে নামাই রাখি। তো দোয়া করার একটা পদ্ধতি রয়েছে, হাতেরও একটা পদ্ধতি রয়েছে। যেমন হযরত সাইয়েদুনা আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাই বলেন, উত্তম হলো দোয়ায় উভয় হাতকে প্রসারিত করা এবং মাঝখানে, এই যে মাঝখানে মিলিয়ে না রাখা, একটু দূরত্ব রাখা, যদিও বা সামান্য হোক, হাতের উপরে হাত রাখবেন না, এভাবে রাখা ঠিক না, হাতের উপরে হাত রাখা ঠিক না। আমিনুল সুন্নাত আল্লামা ইলিয়াস কাদরী দামত বরকাতুন আলিয়া তিনি দোয়া শুরু করার পূর্বে হাত উঠানোর আদব এভাবে বর্ণনা করেন যে দোয়ার আদব সমূহের মধ্যে রয়েছে, যখনই দোয়া করবে তখন দৃষ্টিকে নত রাখবেন, অন্যথায় দৃষ্টি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দোয়ার জন্য হাত এভাবে উঠান যেন হাত বুক বরাবর থাকে, হাত কাঁধ বরাবর থাকে, হাত চেহারা বরাবর থাকে, অথবা এতটুকু উঁচু হয়ে যায় যেন বগলের সাদা অংশ দেখা যায়। এই চারটি অবস্থাতেই হাতের তালু, এই তালু আসমানের দিকে ছড়িয়ে রাখুন, কেননা দোয়ার কিবলা হলো আসমান, এটা হচ্ছে দোয়ার বিষয়। দেখুন যে দোয়ার সময় এই যে আমরা বললাম যে দোয়া, ওই যে হাসুস নামক ব্যক্তি, তিনি তিনটি দোয়া কিভাবে শেষ করে দিল, এভাবে আমরা অনেক সময় আমাদের দোয়াকে আমরা কী করে দিই, শেষ করে দিই, যে এই দোয়া আমরা যেগুলো করা ঠিক না সেই দোয়াও আমরা করে ফেলি। এই জন্য এই দোয়া সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, আপনি হজে যাচ্ছেন আপনি কি দোয়া করবেন, কাবা শরীফ দেখে কি দোয়া করবেন, প্রথম কাবা শরীফ দেখে যে দোয়া করা হয় সে দোয়া কবুল মকবুল, আপনি কি দোয়া করবেন বলুন তো, আমরা কি জানি? লামা ইলিয়াস কাদরী দামাত বরকাতুল্লাহ আলী রফিকুল হারামাইনের মধ্যে উল্লেখ করেছেন, আপনি যখন কাবায় প্রথম দৃষ্টি দিবেন তখন আপনি দোয়া করুন, আল্লাহ আমি আমার জীবনে যত জায়েজ দোয়া করব তুমি তা কবুল করিও। তাইলে কি আপনি মুস্তাজাবু দাওয়ার দিকে যাচ্ছেন, যে আপনি পরবর্তী যেই দোয়াই করবেন দোয়া আল্লাহ কবুল করবেন, অথবা আপনি কোরআনে দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই দোয়াটা জামে দোয়া, সকল দোয়ার মজমুন, আল্লাহ আমাকে আল্লাহুম রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাকে দুনিয়া আখেরাতে উত্তম প্রতিদান দান করো, উত্তম কিছু দান করো, হাসানা দান করো, এবং কবরে আজাব থেকে আমাকে রক্ষা করো। ওয়াকিনা আজাব আন্নার, কবরে আজাব থেকে আমাকে রক্ষা করো। এটা অনেক জামে দোয়া, এই দোয়া আপনি করতে পারেন। এরপরে দেখা যায় আপনি তাওয়াফ করতে গেলেন, প্রথম চক্করে কি দোয়া করবেন, এই দোয়া রফিকুল হারামাইন কিতাবের মধ্যে লেখা রয়েছে। দ্বিতীয় চক্করে কি দোয়া করবেন, রফিকুল হারামাইন কিতাবে লেখা রয়েছে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম চক্করে কি দোয়া করবেন লেখা রয়েছে। এখন দেখা যায় যে আমরা অনেক সময় এই আরবি দোয়াগুলো আমরা পারি না, যে বাংলা লেখা থাকে, বাংলা দেখে দেখে পড়লেন, বাংলা দেখে তো উচ্চারণ সঠিক হবে না আপনার, আপনি পড়লেন যদি অর্থ বিকৃত হয়ে যায় তাহলে তো আবার উল্টা হয়ে গেল। তো সেজন্য আমার শুনে আমাদেরকে পরামর্শ দেয় যে আপনি এই জামে দোয়া বাংলাতে দোয়া করুন। আরবি দোয়া করাটা এটা উত্তম, কিন্তু আপনি মাতৃভাষায় আপনি দোয়া করতে পারেন, মাতৃভাষায় আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আমাকে দুনিয়া আখেরাতে উত্তম করো, দুনিয়া আখেরাতে উত্তম করো, আমাকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও। আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আমার ইমান ও আফিয়াত নসিব করো, বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করো, এভাবে আপনি দোয়া করতে পারেন। তো যখন দুনিয়া আখেরাত এর উত্তমের দোয়া করবেন তখন তো আপনার সকল দোয়াই এখানে চলে আসছে না। তারপরে এক্সট্রা যদি আপনি আপনার কর্জ থাকলে কর্জ পরিশোধে দোয়া করুন, আপনার পিতামাতার মাগফিরাতের জন্য দোয়া করুন, মুসলিম উম্মা, মুসলমান মুসলমান যারা মুসলমান নর নারী যারা ইন্তেকাল করেছেন তাদের মাগফিরাতের জন্য দোয়া করুন, আপনার বংশধর থেকে যারা কবরস্থ হয়েছে তাদের জন্য দোয়া করুন, আপনার ছেলে মেয়েদেরকে আপনি তাদের জন্য দোয়া করুন। কত সুন্দর আল্লাহবাক শিখিয়েছেন, আল্লাহুম রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমার ছেলে মেয়ে স্ত্রী পরিজনদেরকে আমার চোখে ঠান্ডাক বানাও এবং তাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। তো এই দোয়া করতে পারেন, কারণ ছেলে মেয়েদেরকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি বানাবেন, বানান, কোনো আপত্তি নেই, কিন্তু নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষা তো দিতে হবে। তারা যেন আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য সৎকার জারিয়ে হয়, এই দোয়া করুন, আল্লাহ তাদেরকে নেককার বানাও, আমাদের জন্য সৎকার জারিয়ে বানাও। কত ছেলে মেয়ে দুনিয়াতে বসে গুনাহ করছে, পিতামাতা ইন্তেকাল করেছেন, পিতা ছেলে মেয়েদের গুনাহের একাংশ কবরে যাবে, আবার নেকির একাংশ কবরে যাবে। তো আপনি ছেলে মেয়েদেরকে সৎকার জারিয়ে বলা হয়েছে না, নেক সন্তান, যদি নেক সন্তান রেখে যেতে পারেন তাহলে তাদের জন্য তো আপনার মাগফিরাত হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে এবং গুনাহবিহীন অবস্থায় উঠবে। এর মানে হচ্ছে তার জন্য দোয়া করবে, সে তার নেককার সন্তান রেখে যাবে, তার আত্মীয় সন্তান পরিজন দোয়া করবেন, তার জন্য সাদাকা করবেন, তার গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ বিহামদি। তো আখেরাত মুখী যখন আপনি দোয়া করবেন, আখেরাত মুখী যখন আপনার চিন্তা থাকবে, তখন দেখা যাবে যে আপনার জন্য অনেক বড় আসানি হবে এবং আপনি এই দোয়াগুলো আপনার জন্য দুনিয়া আখেরাতের উত্তম কিছু হবে, এটা সওয়াব হবে। বিশেষ করে অনেকে বলে আমার দোয়া কবুল হয় না, তো কিতাবে বর্ণিত রয়েছে কাল কিয়ামতের দিন অনেকগুলো সওয়াব দেখতে পাবে, তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করবে আমি এত সওয়াব কোত্থেকে পেলাম, তখন বলা হবে তুমি যে দুনিয়াতে দোয়া করতে, বারবার দোয়া করতে, সময়ে সময়ে দোয়া করতে, হজের প্রত্যেকটি পদক্ষেপে দোয়া করেছে, হজ থেকে এসে দোয়া এবং এ থেকে শিক্ষা নিয়ে দোয়া, সুবহানাল্লাহ, এই দোয়াগুলো যেগুলো তুমি মনেছো কবুল হয়নি, সেই কবুল না হওয়া দোয়াগুলোর সওয়াব হচ্ছে এগুলো। তখন ওই বান্দা আফসোস করবে, আল্লাহ দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল না হতো, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আপনি নিজের নিরাপত্তার জন্য দোয়া, আল্লাহ আমাকে ইমান ও আফিয়াত নসিব করো, এটা একটা খুব সুন্দর দোয়া, আল্লাহ আমাকে ইমানের সাথে মৃত্যু দাও। এখন আপনি ইমানের সাথে মৃত্যু পেয়েছেন, আগুনে ফিরে মৃত্যু হলো, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যু হলো, পানিতে পড়ে মৃত্যু হলো, তাহলে এই যে কষ্ট, আজ আল্লাহ পাকের নিকট দোয়া, আল্লাহ আমাকে ইমান ও আফিয়াতের সাথে মৃত্যু নসিব করো, তাহলে নিরাপত্তাও আল্লাহ পাক দান করবেন আপনাকে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আফিয়াত অর্থাৎ নিরাপত্তার দোয়া চাইবেন আল্লাহ পাকের নিকট, তাহলে কি হলো, ইমানের সালামতি মিলবে, আফিয়াতও মিলবে ইনশাআল্লাহ। এভাবে দোয়া সম্পর্কে অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের জানা খুব জরুরি। সংক্ষিপ্ত সময়ের জন্য আমাদের এটা অনেক সময় দেখা যায় বয়ান করা সম্ভব না। মাদানিসিল বাংলার একটি অনুষ্ঠান রয়েছে মুমিনের হাতিয়ার, মুমিনের হাতিয়ার সম্ভবত এরকমেরই একটি অনুষ্ঠানের নাম। আপনারা আমাদের যে মাদানিসিল বাংলা ইউটিউব অফিসিয়াল চ্যানেল সেখানে সার্চ করলে পাবেন। এটি যদি আপনারা দেখেন তাহলে দোয়া সম্পর্কে বিশদ আপনাদের জ্ঞান অর্জন হবে, কখন দোয়া করা যাবে, কখন করা যাবে না, কী দোয়া করা যাবে, কী দোয়া করা যাবে না, এগুলো ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। আজকের একটি ঘটনা আপনাদেরকে শোনাব, খুবই চমৎকার একটি ঘটনা। আল বাহারুর আমিক নামক কিতাব প্রথম খণ্ড 300 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, হযরত সৈয়দুনা মুখাওয়াল রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে সৈয়দুনা বুহাইম ইজলি রহমতুল্লাহ আলাই আমাকে বললেন যে আমার হজে যাবার ইচ্ছা রয়েছে, কাউকে আমার সফর সঙ্গী বানিয়ে দিন। অতএব আমি আমার এক প্রতিবেশীকে তার সাথে সফরে যাবার জন্য উদ্বুদ্ধ করলাম। পরের দিন আমার সেই প্রতিবেশীটি আমার কাছে এলো এবং বলল আমি সৈয়দুনা বুহাইমের সাথে যেতে পারবো না। আমি আশ্চর্য হয়ে বললাম আল্লাহর কসম আমি পুরো কুফায় তার না একজন চরিত্রবান লোক দেখিনি, কী কারণে তুমি তার সাথে সফরে যাওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হতে চাও? তো সে বলল আমি শুনেছি যে তিনি কিনে অধিকাংশ সময় কান্না করতে থাকেন, তাই তার সাথে সফর করার আমার জন্য শোভনীয় হবে না। আমি তাকে বুঝালাম যে তিনি অনেক মহান এক বুজুর্গ, তার সাথে সফরে গেলে ইনশাআল্লাহ তুমি অনেক উপকৃত হবে। তো সেবার রাজি হলো সফরের জন্য। উটের উপর যখন মালামাল উঠানো হচ্ছিল তখন সৈয়দুনা বুহাইম ইজলি রহমতুল্লাহ আলাই একটি দেওয়ালের পাশে বসে কান্না শুরু করে দিলেন। তার দাড়ি মোবারক এবং বুক চোখের পানিতে ভিজে গেল আর টপ টপ করে অশ্রুর ফোঁটা মাটিতে পড়তে লাগলো। আমার সেই প্রতিবেশীটি ভীত হয়ে আমাকে বলল এখন তো সফরের শুরু মাত্র এবং তার এই অবস্থা আল্লাহ তাআলাই জানেন সামনে কী ঘটবে। আমি তাকে ইনফ্রাদি কোশিশ করে ব্যক্তিগত প্রচেষ্টা করে বললাম যে ভয় পেও না, সফরের বিষয় হতে পারে তিনি পরিবার পরিজন সন্তান সন্ততির বিরহে কান্না করছে, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। সৈয়দুনা বুহাইম ইজলি রহমতুল্লাহ আলাইহি এই কথাটি শুনলেন আর বললেন আল্লাহর কসম এমন কিছুই নয়, এই সফরের কারণে আমার আখিরাতের সফরের কথা স্মরণ এসে গেছে। এ কথা বলে তিনি আরও জোরে চিৎকার করে কাঁদতে লাগলেন। প্রতিবেশীটি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আমাকে বলল আমি তার সাথে কিভাবে থাকতে পারি? হ্যাঁ, তার সফর হযরত সৈয়দুনা দাউদ তাই এবং সৈয়দুনা সালাম আবুল আহওয়াস রহমতুল্লাহ আলাইহিম এর সাথেই হওয়া উচিত, কেননা তারা দুজনই খুব কান্না করেন, তাদের সাথে তার সফর মিলবে ভালো, তিনজন মিলে খুব কাঁদতে পারবেন। আমি আবারও প্রতিবেশীটিকে সাহস যোগালাম আর অবশেষে সে তার সাথে মদিনার সফরে রওনা হয়ে গেল। হযরত সৈয়দুনা মুখওয়াল রহমতুল্লাহ আলাই বললেন যখন হজ থেকে তারা ফিরে আসেন আমি তখন আমার প্রতিবেশী হাজিটির নিকট গেলাম, তখন সে আমাকে বলল আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন, তার মতো একটি মানুষ আমি কোথাও দেখিনি, অথচ আমি ছিলাম সচ্ছল, তা সত্ত্বেও তিনি গরিব হয়েও আমার জন্য প্রচুর টাকা খরচ করেছেন, বৃদ্ধ হওয়া সত্ত্বেও রোজা রাখতেন আর আমার মতো রোজা না রাখা যুবকের জন্য খাবার তৈরি করতেন, আর তিনি আমার অনেক সেবা করেছেন। আমি বললাম আপনি তো তার কান্নার কারণে চিন্তাগ্রস্ত ছিলেন, এখন কি মনে হয়? বলল প্রথম দিকে আমি সহ কাফেলার অন্যান্য লোকেরাও তার কান্নার আধিক্যের কারণে ভয় পেয়ে যেতাম, কিন্তু ধীরে ধীরে তার সাথে থাকতে থাকতে আমাদের মাঝেও কান্নার ভাব চলে আসতে থাকে এবং তার সাথে সাথে আমরাও কাঁদতাম। হযরত সৈয়দুনা মুখওয়াল রহমতুল্লাহ আলাই বলেন এরপর আমি সৈয়দুনা বুহাইম ইজলি রহমতুল্লাহ আলাই এর খিদমত উপস্থিত হলাম আর আমার সেই প্রতিবেশীর ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন অত্যন্ত ভালো সফর সঙ্গী ছিলেন তিনি, তিনি অধিকারে আল্লাহ তাআলার জিকির আর কোরআন শরীফের তেলাওয়াত করতেন, তার চোখের পানি অতি অল্প সময়ই গড়িয়ে পড়ত। আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মানুষের চোখের কান্না স্বাভাবিকই তখনই আসে যখন অসহায়ত্ব প্রকাশ পায়, আর অসহায়ত্ব প্রকাশ পেলেই আল্লাহ পাকের নিকট কান্নারত অবস্থায় দোয়া করে থাকেন, এটাও কিন্তু দেখা যায়। তো সেজন্য আমাদের উচিত যে আল্লাহ পাকের নিকট দোয়া করা, আল্লাহ পাকের নিকট বেশি বেশি দোয়া করা। হজ থেকে এটাও আমাদের জন্য শিক্ষা, আজকের অনুষ্ঠানের পয়গাম এটাই যে আমাদের বাস্তব জীবনে এই দোয়া করা, এটা বাস্তব জীবনে রূপ নিতে হবে, নিয়মিত দোয়া করা উচিত। শুধু বিপদে নয়, সুখের সময় আল্লাহকে স্মরণ করতে হবে। নির্দিষ্ট সময় আমাদেরকে দোয়া করা বেছে নেয়া, যখন সময়গুলো এমন সময় যখন আল্লাপাক দোয়া কবুল করবেন। নিজের ভাষায় আপনি দোয়া করতে পারেন, আরবি না জানলেও সমস্যা নেই, আমি আগেও বলেছি। অন্যের জন্য আপনি দোয়া করুন, শুধু নিজের জন্য নয়, গুনাহ থেকে তওবা এটা আমাদের জন্য খুবই জরুরি। তাই এটা আমাদের জন্য এমন যে দোয়া শুধু মুখের শব্দ নয়, এটা হৃদয়ের কান্না, হৃদয় থেকে দোয়া আসতে হবে। দোয়া মানে আল্লাহর দরজায় নিজেকে সম্পূর্ণ সুপর্দ করে দেয়া। আমরা দোয়া করব অন্তর দিয়ে, নিয়মিত দোয়া করব, আমরা দোয়া করব যেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, আমাদের দোয়া যেন কবুল হয়, আমরা যেন আল্লাহর দিকে ফিরে যেতে পারি, আমরা যেন আমাদের যেন তওবা নসিব হয়ে যায়, আমরা যেন আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজ করতে পারি, আমাদের উপর যেন আল্লাহ পাক সর্বাবস্থায় রাজি এবং খুশি থাকেন, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমাদের প্রতি রাজি এবং খুশি থাকেন। আল্লাহ তাআলা এই হজের শিক্ষা অনুষ্ঠান থেকে যেন আমরা এই দোয়া করা শিখি, নামাজের পরে দোয়া করা, প্রত্যেকটি অবস্থায় দোয়া করা, ইজতিমাইভাবেও দোয়া করতে পারেন, সকলে মিলেও দোয়া করতে পারেন। ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাক আসানি হবে, আমরাও যেন হজের মৌসুমে হজে যেতে পারি, আরাফাত ময়দানে দোয়া করতে পারি, প্রত্যেকটি সময়ে সময়ে যেন আমরা আল্লাহ পাকের নিকট দোয়া করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এ পর্যন্তই, নেক্সট পর্বে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মদনী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।